সূরাতুল আলাকের প্রথম অংশের যে পাঁচটি আয়াত, এই পাঁচটি আয়াত সর্বপ্রথম আয়াত যা নাজিল হয়েছে কোরআনে কারিমে। এই আয়াতগুলির তাফসির গত সপ্তাহের আগের সপ্তাহে করা হয়েছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াতগুলি কোনখানে কোন অবস্থায় কিভাবে নাজিল হয়েছিল এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছিল, ওই আয়াতগুলির তাফসির করা হয়েছে। তারপরের আয়াতগুলি পরবর্তীতে নাজিল হয়েছে, সে সময় নাজিল হয়নি। কোরআনে কারিমের পূর্ণাঙ্গ সূরা তাহলে ইকরা বিসমে নয় যেটি প্রথম নাজিল হয়েছে, বরং এই সূরার প্রথম পাঁচটি আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে। আর পূর্ণাঙ্গ সূরা, সূরার আকারে যে সূরা প্রথম নাজিল হয় তাফসির কারগণ বলেছেন সেটি হচ্ছে সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা যা কোরআনের প্রথমে তার বিন্যাসের সময় রাখা হয়েছে। তো সূরা ফাতিহা পুরো সূরা যা কোরআনের সর্বপ্রথম সূরা হিসাবে নাজিল হয়েছে। বাকি প্রথম নাজিল হয় কোরআনে কারিমের সময়কালের দিক দিয়ে সূরাতুল আলাকের এই প্রথম অংশের পাঁচ আয়াত, তারপরে সূরাতুল মুদাসসিরের বেশ কিছু অংশ নাজিল হয় যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আদেশ হয় যে তিনি দিনের দাওয়াত দেবেন, মানুষকে সতর্ক করবেন, ইসলামের প্রচার করবেন, এই বলে আদেশ হয় সূরাতুল মুদাসসিরে যা 29 পারায় রয়েছে। তো মহান আল্লাহ এই আয়াতগুলিতে, সূরাতুল আলাকের শেষ দিকের আয়াতগুলিতে, বিশেষ করে আবু জাহল যে ইসলামের সবচাইতে বড় শত্রু ছিল, এজন্য আবু জাহালকে বলা হয়েছে ফেরাউন হাজিহিল উম্মা। মুসা আলাইহিস সালামের যুগে যেমন বড় ফেরাউন, সে মেসরের ফেরাউন ছিল, তেমন মক্কার বা কোরেশদের বা আরবদের ফেরাউন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বা এই উম্মতের চরম বিরোধী যে ফেরাউন, সেই ফেরাউন হচ্ছে আবু জাহাল লানাতুল্লাহ আলাইহি। তো এই আবু জাহালের খারাপ আচরণ বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে জুলম অত্যাচারের তার কু আচরণ সেই দিকে ইঙ্গিত করা হয়েছে এবং তাকে ধমক দেওয়া হয়েছে মহান আল্লাহর পক্ষ থেকে, সে যদি সতর্ক না হয় তাহলে তার জন্য পৃথিবীতেই কঠোর শাস্তি রয়েছে, আল্লাহর আজাবে সে আপতিত হবে। তো মহান আল্লাহ ইরশাদ করছেন কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। কাল্লার দুইটি অর্থ হয় আরবি ভাষায়, কাল্লা মানে কখনো নয়, কশ্চিন কালেও নয়, এই একটি অর্থ হয়। যদি এই অর্থ হয় তাহলে কাফেরদের ভ্রান্ত ধারণার খণ্ডন করা হয়েছে, কাল্লা কশ্চিন কালেও নাই। তারপরে যা কিছু আল্লাহ বলে ইন্নাল ইনসান লায়াতগা, তারপরে সেই কথা বলা হয়েছে। আর কাল্লার আরেকটি অর্থ হয় তাহলে কশ্চিন কালেও নয়, এই অর্থটি হচ্ছে নেগেটিভ অর্থ, না বাচক অর্থ, নেতিবাচক অর্থ। আর আরেকটি অর্থ হয় হ্যাঁ বাচক অর্থ, পজিটিভ। কাল্লা মানে হাক্কান হয়, কাল্লা মানে সত্যি সত্যি, হাক্কান সত্যি সত্যি, যেমন কাল্লা সৌফাত আলামুন, সত্যি সত্যি, সৌফাত আলামুন, অচিরেই তোমরা জানতে পারবে। আর অনেক সময় দুইটি অর্থ প্রযোজ্য হয় তাফসির করতে গিয়ে, তাফসিরে দুইটি অর্থ প্রযোজ্য। যদি কাফেরদের ভ্রান্ত ধারণার খণ্ডন করার উদ্দেশ্য হয় তাহলে কাল্লা মানে কোশ্চেন কালেও নয়, তোমাদের কথা ঠিক নয় বা তোমাদের ধারণা ঠিক নয়, ইন্নাল ইনসান আলায়াতকা। আর যদি হ্যাঁবাচক অর্থ নেওয়া হয় আর সেই তাফসিরও সঠিক হয়, তাতে কোনো আপত্তি না হয়, তাহলে কোনো অসুবিধা নেই তাতেও। যেমন বলা যাবে কাল্লা ইন্নাল ইনসান আলায়াতকা, সত্যি সত্যি কাল্লা, সত্যি সত্যি, কোনো সন্দেহ নেই, ইন্নাল ইনসান আলায়াতগা, যে নিশ্চয়ই মানুষ, ইনসান মানুষ, লায়াতগা। ইনসানকে ইনসান কেন বলে জানা আছে? কারণ ভুলে যায় এর কারণে, নিসিয়ান থেকে, তার নিসিয়ান মানে ভুলে যাওয়া, একটি ব্যাখ্যা, এটি একটি ব্যাখ্যা, আরেকটি ব্যাখ্যা আছে এর চাইতেও ভালো বলা হয়েছে সেই ব্যাখ্যাটিকে, মানুষ ভুলে যায়। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ যিনি ভুলে গেছিলেন, ভুলে যাওয়ার কারণে তার ওই ভুলটি হয়ে গেছিল, খেয়াল ছিল না যে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবা হাজিহিস সাজার, আল্লাহর এই কথাটি ভুলে গেছিলেন তিনি। দলিল কি যে ভুলে গেছিলেন? না, ইচ্ছা করে জেনে শুনে করেছিলেন। গোনা তো দুই রকমের হয়, গোনা দুই রকমের, এক ভুলে গিয়ে হয় আর আরেক গোনা ইচ্ছা করে হয়। যেমন নামাজ পড়েন না, একজন লোক নামাজ পড়লো না, ইচ্ছা করে নামাজ পড়লো না, ইচ্ছা করে নামাজ পড়লো না, বসে থাকলো নামাজের সময়, ঘরে বসে থাকলো বা বাইরে রাস্তায় বসে থাকলো, বাজার করতে আছে, বাজার খোলা আছে, বসে আছে বা বাজার করছে, নামাজ পড়লো না, ইচ্ছা করে জেনে শুনে, ইচ্ছা করে গোনা করলো, আর এক ভুলে গিয়ে গোনা, ভুলে গিয়ে গোনা হতে পারে, সে গোনার ধরন আলাদা হতে পারে, কিন্তু সেটি গোনা, পাপ। নামাজের কথা খেয়ালে নেই, এত ব্যস্ত কর্মব্যস্ততায় আসল নামাজ ভুলেই গেছে, এসার আগে আগে ক্লান্ত ছিলেন, ঘুম চলে এসছে, আর ঘুম আসার পরে ভোর হয়ে গেছে আর ভুলেও গেছেন, এসা পড়েছেন না ভুলেই গেছেন, রাত্রে হয়তো জাগলেন একবার কিন্তু খেয়াল হয় না যে এসা পড়েনি, হয় হতে পারে এরকম মানুষের জীবন, তো ভুলে গিয়ে গোনা। তাহলে আদম আলাইহিস সালামের গোনা ইচ্ছাকৃত গোনা ছিল না ভুলে গিয়ে গোনা ছিল? ভুলে গিয়ে। দলিল, হ্যাঁ, শয়তান তো এ করেছে, মানে প্ররোচিত করেছে যে তুমি চিরকাল যদি থাকতে চাও তাহলে তোমাকে এই কাজ করতে হবে, এই গাছের ফল খেলে চিরকাল থাকতে পারে। হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিল্লা ইয়াবলা, এই শয়তান এসে বলে হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি, এমন একটি গাছের কথা বলে দেবো, এমন একটি গাছের কথা বলবো যে গাছের নাম হচ্ছে শাজারাতুল খুলদ, মানে স্থায়ী থাকার গাছ, স্থায়ী ভাবে যদি জান্নাতে থাকতে হয় তো ওই গাছের ফল খেতে হবে। এমন রাজত্ব হাসিল হবে যে সেই রাজত্ব ধ্বংস হবে না, নষ্ট হবে না। হযরত আদম আলাইহিস সালাম ভুলে গেছিলেন না, জেনে শুনে ভাবলেন যে আল্লাহ তো নিষেধ করেছে কিন্তু এই যে বলছে যে পরামর্শ যে ভালোই দিচ্ছে যে চিরকাল থাকা যাবে, এরকম তো হইতে পারে, হ্যাঁ ভুলে গেছিলেন। দলিল আছে, কোরআনে আছে, হ্যাঁ সূরা বাকারে ফানাসিয়া শব্দ নেই, ভুলে যাওয়া নেই, সূরা বাকারে আছে আদম আলাইহিস সালামের ঘটনা কিন্তু নেই, সূরা তাহাতে সম্ভবত আছে ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদম আলাইহিস সালাম ভুলে গেলেন, নাসিয়া ভুলে গেলেন, ওয়ালাম নাজিদ লাহু আজমা, তাকে দৃঢ় সংকল্প পেলাম না। মানুষ যখন দৃঢ় সংকল্প হয় তখন সহজে ভুলে না, মনে রাখে না এই কাজ করছি না সব সময়, মানে সজাগ হয়ে রয়েছে, আর গাফিলতি যদি থাকে তো ভুলে যেতে পারে, ভুলে যেতে পারে। যেমন শুক্রবারে এখানে আলোচনা হয়, মঙ্গলবারে হয়, যদি আপনি সজাগ থাকেন যে আমি একদিনও বাদ দেব না, একদিন যাতে আমার আলোচনা না ছুটে, হাজির হবই শুনবই দিন শিখবই, সজাগ যদি থাকেন তো কোনোদিনই ছুটবে না। আর যদি গাফিলতি থাকে, হ্যাঁ অত টান নেই সেদিকে, আকর্ষণ নেই, আছে আসেন গতানুগতিক, আসেন সবাই আসে, আপনিও আসেন, আর একদিন হঠাৎ করে জুমা মসজিদে বন্ধু বান্ধবের সাথে দেখা হলো, বলে চলো যে বিরিয়ানির পার্টি, ভুলে গেলেন, তাকে কি করলেন, ভুলে গেলেন আপনি। তো কখন মানুষ ভুলে, যখন দৃঢ় সংকল্প না হয়। তা আল্লাহ বলছেন ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদম আলাইহিস সালামকে দৃঢ় সংকল্প পেলাম না। তো মানুষকে বা ইনসানকে ইনসান এই জন্য বলে যে ইনসানের প্রকৃতিতে ভুলে যাওয়া একটি গুণ আছে, এটি একটি ত্রুটি, ত্রুটি যা মখলুকাত সৃষ্টি জগতে রয়েছে ভুলে যাওয়া, কিন্তু আল্লাহ ভুলেন না, আল্লাহ সমস্ত ত্রুটি মুক্ত। মানুষ ত্রুটি যুক্ত বা অন্যান্য প্রাণী ত্রুটি যুক্ত, তাই মানুষের একটি ত্রুটি হচ্ছে ভুলে যাওয়া। আর ইনসানকে ইনসান বলার আরেকটি কজ বা আরেকটি কারণ হচ্ছে যে ইনসান অনস থেকে উদ্ভূত, অনস শব্দ থেকে এর উৎপত্তি, অনস মানে মানুষের সাথে সম্প্রীতি ভালোবাসা, মানুষের সম্প্রীতি ভালোবাসা ঘনিয়ে আসা, এগুলি হচ্ছে অনসের অর্থ। তো ইনসানকে ইনসান এই জন্য বলে যে মানুষ মানুষের কাছে ঘনিয়ে আসে, মানুষকে ভালোবাসতে জানে, মানুষ মানুষের ভালোবাসা চায় এবং ভালোবাসা দেয়, এটি মানুষের প্রকৃতি। পক্ষান্তরে হিংস্র জন্তু হচ্ছে ওয়াহশী, এক অপরকে দেখলে দূরে পালায়, হিংস্র জন্তু এক অপরকে জঙ্গলে দেখলে দূরে পালায়, কেউ কারো কাছে আসবে না, বাঘ ভালুকের কাছে আসবে না, ভালুক শৃগালের কাছে আসবে না, শৃগাল আপনার অন্য কোনো প্রাণীর কাছে আসবে না, এরকম অবস্থা। জঙ্গলে যেসব জীবজন্তু রয়েছে সেসব জীবজন্তুকে বলা হয় ওয়াহশি। এই জন্য যেগুলি লালিত পালিত ঘরে পোষ মানে যেসব পশু পাখি সেগুলোকে হাইওয়ান এনসি বলা হয়, মানে এমন হাইওয়ান এমন প্রাণী যেগুলি মানুষের পোষ মানে এনসি, মানুষের সাথে ভালোবাসতে জানে, মানুষের কাছে ঘনিয়ে বসতে জানে, তার প্রকৃতিতে রয়েছে। বিড়াল যত খেতে দেবেন তত আপনার ঘনিয়ে আসবে, আপনার বিছানায় এসে শুয়ে যাবে, আপনার কোলে এসে বসে যাবে, হ্যাঁ তাই না। কুকুর ছাগল গরু এগুলি পোষ মানে, তো মালিকের বাড়ি চেনে, ছেড়ে দেন আবার চড়ে আবার ফিরে চলে আসে মালিকের বাড়ি। কিন্তু অনেক পাখি আছে আসবে না কোনোদিন, যতদিন রাখেন তাকে ছুটতে পেলে উধাও ফিরে আসবে না, আছে না। এর জন্য পশু পাখির মধ্যে রয়েছে দুই রকম, ইনসি আর ওয়াহশি, ইনসি আর ওয়াহশি। তো ইনসানকে ইনসান এই জন্য বলা হয় যে ইনসান এক মানুষ, এক মানুষের সাথে পরিচিত হতে চায়, তার খবর খাইরিয়াত নিতে চায়, তার সাথে ভালোবাসা সৃষ্টি করতে চায়। দেখা সাক্ষাৎ হলে একজন আগন্তুক ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, রাস্তায় হঠাৎ জিজ্ঞেস করছে ভাই কোন দেশে কোথায় বাড়ি আপনার, কেমন কি কাজ করেন, মানে উৎসুক জানার জন্য আপনি। ইন্নাল ইনসান লায়াতগা, তো মানুষ হচ্ছে কেমন, আল্লাহ বলছে নিশ্চয় মানুষ সীমা লঙ্ঘনকারী, লায়াতগা সীমা লঙ্ঘন করে থাকে, এতগা এ তাগুত থেকে, তাগুত মানে সীমা লঙ্ঘনকারী, আর তাগা ইয়াতগা, তাগা মানে সীমা লঙ্ঘন করা। ফেরাউন, ফেরাউন সম্পর্কে আল্লাহ মূসা আলাইহিস সালাম বলছেন যে ইযহাবা ইলা ফিরআউন, হে মূসা ও হারুন তোমরা করো কি ইযহাবা ইলা ফিরআউন, ফিরাউনের কাছে যাও, ফা ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে। তাগা সেখানে ব্যবহার করা হয়েছে, সীমা লঙ্ঘন করেছে, তাগুত হয়ে গেছে, বড়ই সীমা লঙ্ঘন করেছে। এখানে আবু জাহাল সম্পর্কে ইঙ্গিত করা হচ্ছে, নাম আবু জাহালের না আসলেও বিষয়বস্তু হচ্ছে এখানে আবু জাহাল। আবু জাহাল সম্পর্কে আর আবু জাহালের যারা চরিত্রে চরিত্রবান, মানে আবু জাহালের চরিত্র যাদের কাছে আছে তাদের কথা এখানে বলা হয়েছে। বিশেষ করে আবু জাহাল এবং আবু জাহালের মতো যাদের চরিত্র সীমা লঙ্ঘনকারী, যারা যারা অন্যায় অত্যাচার করে, সে আল্লাহর হকের ক্ষেত্রে হোক মানুষের হকের ক্ষেত্রে হোক, তাদের কথা এখানে বলা হয়েছে। ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ, আর মানুষ মানে বিশেষ করে কাফের, কাফেরই সত্যিকার সীমা লঙ্ঘনকারী, কাফের হচ্ছে আসল সীমা লঙ্ঘনকারী। আর একজন মুসলিম পাপ করলে সে সীমা লঙ্ঘন করলো, যেমন যার পাপ তেমন তার সীমা লঙ্ঘন, যত বেশি যার পাপ হবে গুনাহ হবে তত বেশি সে সীমা লঙ্ঘনকারী, সে হচ্ছে তাগা। ইন্নাল ইনসান আলা ইয়াতগা, নিশ্চয় মানুষ সীমা লঙ্ঘন করে থাকে। কখন মানুষ সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করা মানে বাড়াবাড়ি করা, বাড়াবাড়ি কখন করে নিজের বিবেক, এটি তফসির নয়, নিজের বিবেকে বলেন একজন মানুষ কখন সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, যে কি হয় ধৈর্য রাখতে পারে না, কেন ওকে কে ক্ষতি করতে গেলে, একজন নিরীহ ব্যক্তি রাত্রে ঘুমিয়ে রয়েছে আর চোর ডাকাতে এসে তার বাড়ি চুরি করছে, কোন ডাকাতে যখন, হ্যাঁ কি সবার চেয়ে বড় মনে করে, ঠিক এটা একটা গুরুত্বপূর্ণ দিক, যখন নিজেকে মনে করে যে আমি কারো মুখাপেক্ষী নই, একথা আল্লাহ বলেছেন আমি অভাব মুক্ত, আর রাহুস্তাগনা, যখন নিজেকে দেখছে ইস্তাগনা যে সচ্ছল হয়ে গেছে, আমি অভাবী নই, আমি কারো মুখাপেক্ষী নই, না আমার অমুক নেতার প্রয়োজন, না অমুক হুজুরের প্রয়োজন, না কোনো মানুষের সাহায্যের প্রয়োজন, না আল্লাহর সাহায্যের প্রয়োজন, ইস্তাগনা, ইস্তাগনা আনিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া আনিল কোরআন, না কোরআনের বিধানের প্রয়োজন তার, না রসুলের আদর্শের প্রয়োজন তার, না আল্লাহর ইবাদতের প্রয়োজন তার, না আল্লাহর কাছে দোয়া করার প্রয়োজন তার, ইস্তাগনা, না আল্লাহর ভয়ের তার চিন্তা, জান্নাত জাহান্নাম নিয়ে তার চিন্তা, কোন অভাব মুক্ত, কোন চিন্তা নেই তার, মুস্তাগনি হয়ে যাও মানে বেপরোয়া হয়ে যাও, যখন মানুষ নিজেকে বেপরোয়া মনে করে, কারো তোয়াক্কা করে না, তখন মানুষ বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে। কাফের আল্লাহ দ্রোহী যে মুশরিক, সে সীমা লঙ্ঘন করে যখন আল্লাহকে পরোয়া করে না, আল্লাহর বিধানের পরোয়া করে না, আল্লাহর রসুলের আদর্শের পরোয়া করে না, বেপরোয়া যখন হয়ে যায়, তা বলছে আর রাআহু, সে নিজেকে দেখে, নিজেকে দেখে, রাআহু সেই মানুষ নিজেকে দেখে যে ইস্তাগনা, সে বেপরোয়া হয়ে গেছে, অভাব মুক্ত হয়ে গেছে, বড় সচ্ছল হয়ে গেছে, আর কোনো অভাব নেই। তো অভাব মুক্ত হয়ে গেলে ক্ষণিকের জন্য যদি অভাব মুক্ত কেউ নিজেকে মনে করে বা কারো পরোয়া করে না, মুখাপেক্ষী নয়, কারো কাছে চাইতে হবে, কারো সাহায্য নিতে হবে, কারো কাছে কোনো সময় শরণাপন্ন হইতে হবে, এরকম মনে হচ্ছে না, আল্লাহর তো সবসময় শরণাপন্ন হইতে হবে, কিন্তু যদি একজন মানুষ মনে করে যে কোনো মানুষের আমি মুখাপেক্ষী নই, তো এটা কি স্থায়ী, স্থায়ী, এর স্থায়িত্ব আছে, স্থায়িত্ব নেই, স্থায়িত্ব নেই। মানুষের ক্ষেত্রে যে মানুষের, যে মানুষের কাছে প্রয়োজন পড়ে, এই ক্ষেত্রেও আপনি যে অভাব মুক্ত, এটা আপনার অভাব মুক্ত হওয়াটা স্থায়ী নয়। আল্লাহর ক্ষেত্রে যদি চিন্তা করেন তো কোনো সময় নাই, যতই আপনি পয়সাওয়ালা হয়ে যান, যতই আপনার দুনিয়ার ভোগ বিলাস আর রাজত্ব আপনাকে হাসিল হয়ে যাক, আপনি কি আল্লাহ থেকে বেপরোয়া, কোনো প্রয়োজন নেই আল্লাহর? হ্যাঁ, কোনো সময় আল্লাহ থেকে কেউ একেবারে স্বাধীন এবং আল্লাহর প্রয়োজন নেই, আল্লাহর দয়ার প্রয়োজন নেই, আল্লাহর রহমতের প্রয়োজন নেই, আল্লাহর কাছে দোয়া কামনার প্রয়োজন নেই, এরকম অবস্থা কারো তৈরি হতে পারে না। যদি কেউ নিজেকে মনে করে তো তাকে মনে রাখা উচিত, আল্লাহ বলছেন যদি কেউ মনে করে তারপরেও, যথেষ্ট সচ্ছলতাও, অভাব নেই, 100 বছর ইচ্ছা করলে বসে খেতে পারবে, এমন মানুষ আছে যে শত শত বছর বসে খেতে পারবে, তার আরো আগামী 7 পিঁড়ি বসে বসে খেতে পারবে, এত ব্যালেন্স করেছে, এত ধন দৌলত জমা করেছে। তাহলে এই সময় হয় কি মানুষের অহংকার হয়ে যায়, আর অহংকার যখন হয় তখন চ্যালেঞ্জ করে আল্লাহকে, রাসূলকে, আল্লাহর বিধানকে, কোরআনের বিধানকে, পরকালকে, সবকিছুকে চ্যালেঞ্জ করে। আল্লাহ বলছেন যে কতদিন, ইন্না ইলা রাব্বিকা রুজআ, পরের আয়াতের সম্পর্ক আগের আয়াতের সাথে, তুমি নিজেকে অভাব মুক্ত মনে করছো, ইন্না ইলা রাব্বিকা রুজআ, নিশ্চয়ই নিশ্চয়ই, এলা রাব্বিকা, তোমার পালনকর্তার নিকট, রুজআ মানে ফিরে আসতে হবে, রাজা মানে ফিরে আসা, রুজআ প্রত্যাবর্তন করতে হবে, যতই নিজেকে সচ্ছল মনে করো, যতই তুমি নিজেকে অভাবমুক্ত মনে করো, যতই মনে করো যে আমার কারো মানে মহতাজ আমি নই, মুখাপেক্ষী নই, তারপরেও ক্ষণিকের জন্য, আর তাও সেই ঘড়ি সম্পর্কে জানা নাই যে কতক্ষণ রয়েছে সময় তোমার সেই ঘড়িতে। ইন্না ইলা রব্বিকার রুজা, তোমার পালনকর্তার দিকে তোমাকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। কখন ফিরে আসতে হবে কোনো বান্দার জানা নাই, না কাফের না মুসলিম, কারো জানা নেই যে কখন আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আর আল্লাহর কাছে ফিরে আসলে তোমার স্বভাব, তোমার চরিত্র, তোমার দিন, তোমার অবস্থার বিচার হবে, তার বদলা দেওয়া হবে তোমাকে। ইন্না ইলা রব্বিকার রুজা, আল্লাহ এখানে তাহলে উপদেশ দিতে চেয়েছেন, দেখো মনে করিও না যে আমি অভাবমুক্ত হয়ে গেছি সেজন্য অহংকার করবে, মনে করিও না যে আমার তো কোনো অভাব নেই সেজন্য নামাজ রোজার কি প্রয়োজন। এক শ্রেণীর মুরতাদ কাফের, এক শ্রেণীর মুসলমানরা তারা বলে ঠাট্টা বিদ্রুপ করে, যদিও ঠাট্টা বিদ্রুপের ছলেও বললেও সেটি কুফরি এবং সে বড় কাফের। রোজ রোজা রমজানে এক শ্রেণীর পয়সাওয়ালা ফেরাউনের মতো লোকেরা রয়েছে যাদেরকে বলে এই রোজা কেন রাখেন না, আমরা কেন রোজা রাখবো, ঘরে খেতে নাই রোজা রাখবো, ঘরে কি খেতে নাই রোজা রাখবো, সে ঠাট্টার ছলেই বলুক না কেন কিন্তু সে কাফের, ঘরে কি আমার খেতে নেই, যার ঘরে খেতে নেই সে রোজা রাখুক, যার ঘরে খেতে নাই সে রোজা রাখুক। তো এই ধরনের কথাবার্তা, নামাজ এই নামাজ কেন পড়ো না, আমার কাছে সময় কোথায় যে নামাজ পড়ে সময় নষ্ট করবো, দিনে পাঁচ ঘন্টা সময় নষ্ট, এই পাঁচ ঘন্টা পড়াশোনা করবো ছাত্র হলে। হ্যাঁ, যদি একজন ডাক্তার হয় তো অনেক এরকম ধারণা রাখে, এই পাঁচ ঘন্টা সময় নষ্ট না করে একটু স্টাডি করলাম, স্টাডি করলাম। গতকালকে এক জায়গায় গেছি যেখানে কয়জন ডাক্তার আছেন, তো এক ডাক্তার বলছে যে আমি জিহাদ করছি, একরকমের কি জিহাদ করছেন, বলছে আমি দেহের সাথে জিহাদ করছি, দেহের সাথে জিহাদ করছি। তো কিসের জিহাদ, দেহের জিহাদ, বলছে আমি এক্সারসাইজ করছি, তো তাতে আমার দু ঘন্টা লাগে, তো তারপরে আমার ইসলামিক সেন্টারে সময় দেওয়া বড় মুশকিল, যদিও তার জন্য ফরজ কাজ নাও হোক নফল কাজই হোক দিন শিখা ফরজ হইতে পারে, অনেক কিছুই জানে না আসলে, মানুষ মনে করে আমি সবই জানি কিন্তু আসলে কিছুই যে জানা না সে টের পায় না। আর যদি মৌলিক জিনিস তার জানা না থাকে দিনের, তাহলে তার জন্য দিন শিখা ফরজ নফল নয়। তো আমি তাকে উত্তর দিলাম, সেও যেমন আস্তে আস্তে বললো, আমি বললাম যে দেখেন শুধু দেহের জেহাদ যথেষ্ট নয়, দেহের জেহাদ যথেষ্ট নয়, আত্মারও জেহাদ করতে হবে, রুহের জেহাদ করতে হবে, বুঝতে পারছেন, যেহেতু মানুষ তৈরি শুধু দেহ নিয়ে নয়, আপনার দেহের কোনো মূল্য নেই যদি আত্মা বেরিয়ে চলে যায়, যখন আত্মা বেরিয়ে চলে যাবে মত চলে আসবে আপনার দেহকে কেউ রাখবে না, আপনার স্ত্রীও রাখবে না, আপনার ছেলে মেয়ে কেউ রাখবে না, কাউকে যদি বলেন আমার যত ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব তোমাকে দিয়ে দিলাম, আমার মরার পরে তুমি পাবে, তারপর আপনার দেহকে রাখবে না, হিন্দু হলে জ্বালিয়ে দিবে, মুসলমান হলে মাটিতে পুঁতে দিয়ে আসবে, যাই হোক যাদের যে নিয়ম আছে সে নিয়মে তোমাকে বিদায় করে দিবে, কেউ রাখবে না তোমাকে। তাহলে আপনার দেহের এই মূল্য নেই যে দেহের জিহাদ করছেন, তবে এই দেহের জিহাদের আগে আপনাকে আত্মার জিহাদ করতে হবে, আর আত্মার জিহাদ করলে আপনাকে দিন শিখতে হবে, যেমন যার কথা তাকে ওইভাবে আমি উত্তর দিলাম। তো কথা হচ্ছে যে এক শ্রেণীর মানুষ এইরকম তাদের চিন্তাধারা, নামাজ পড়বো এই দিনের আলোচনা শিখতে যাবে, এক দেড় ঘন্টায় জোহর থেকে আসর পর্যন্ত আমি সময়টা নষ্ট করব, তো ক্লান্ত হয়ে পড়বো, তাহলে আসর পর তো আর আমার ওই মেডিকেলের স্টাডি করতে পারবো না, তো আমার অমুক কাজটা তো আমি করতে পারবো না, ক্লান্ত হয়ে পড়বো, যাক এই সময়টা একটু রেস্ট করি, জোহর আসর ঘুমায় জমার পরে তারপরে আমি আমার নিজের কর্ম করব। এইরকম যাদের ধারণা তাদের চিন্তা করা উচিত, চিন্তা করা উচিত। ইন্না ইলা রব্বিকা রুজআ, নিশ্চয় তোমার পালনকর্তার দিকে প্রত্যাবর্তন হইতে হবে, ফিরে আসতে হবে। আর আয়াতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, এখন বিশেষভাবে এই আবু জাহালের কথা বলা হচ্ছে, আর এই আবু জাহালের মতো যদি কারো চরিত্র থাকে সেও এই আয়াতের তাফসীরের আওতায় শামিল। আর আয়তা, তুমি দেখেছ কি, আ মানে কি, রা আয়তা মানে তুমি দেখেছ, আর আয়তা তুমি দেখেছ কি, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাযী ওই ব্যক্তিকে, ইয়ানহা যে নিষেধ করে, ইয়ানহা নাহা ইয়ানহা নিষেধ করে, নাহি মানে নিষেধ করা, তো আর আয়তা তুমি দেখেছ কি ওই ব্যক্তিকে, আল্লাযী ইয়ানহা যে ব্যক্তি নিষেধ করে, কাকে নিষেধ করে, কি থেকে নিষেধ করে, পরের আয়াতে আল্লাহ বলছেন আবদান ইযা সাল্লা, এক বান্দাকে নিষেধ করে, কাকে নিষেধ করে, তাহলে এক বান্দাকে নিষেধ করে, সেই বান্দা কে, আবু জাহাল কাকে নিষেধ করেছিল, পে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এক বান্দাকে নিষেধ করে, নিষেধকারী আবু জাহাল নিষেধ করে কাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কি কাজ থেকে নিষেধ করে, ইযা সাল্লা যখন তিনি নামাজ পড়েন, যখন তিনি নামাজ পড়ছিলেন বা নামাজ পড়তে আসছেন, কাবার পাশে নিষেধ করছে, এই খবরদার কাবার কাছে নামাজ পড়বে না, এটা আমাদের, তোমাকে যাতে করে জীবনে আমার চোখের সামনে নামাজ পড়তে না দেখি, এটা বরদাস্ত করতে পারবো না। তাফসিরের কিতাবে রয়েছে তাফসির বর্ণনায় যে যখন নামাজ ফরজ হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসলেন, মিরাজ থেকে নামাজ নিয়ে, নামাজ কোথায় ফরজ হয়েছে? সাত আকাশের ওপরে। নামাজ এমন একটি ইবাদত যে আল্লাহ সাত আকাশের ওপরে নবী করিম সাল্লামকে নিয়ে গিয়ে সেখানে তাকে গিফট উপহার দান করেছেন এবং ফরজ করেছেন তার ওপর, তার উম্মতের ওপর, সাত আকাশের ওপরে। এমন কোন ফরজ আর নেই ইসলামে যা আকাশে ফরজ হয়েছে, সবকিছু জমিনে ফরজ হয়েছে, রোজা জমিনে ফরজ হয়েছে, পৃথিবীতে ফরজ হচ্ছে, হজ যাকাত যা কিছু আছে, পর্দা এই সেই যত রয়েছে, হালাল হারাম, বৈধ অবৈধ, করণীয় বর্জনীয়, সব জমিনে ফরজ হয়েছে। কিন্তু এমন একটি ইবাদত, এত গুরুত্বপূর্ণ ইবাদত যেটি একজন মানুষের মুসলিম হওয়ার জন্য প্রমাণ স্বরূপ। মুসলমান নামাজ পড়বে, নামাজ পড়ো না মুসলমান হতে পারো না, প্রমাণ নেই তোমার কাছে, কোনো দলিল নেই। আল্লাহ এই পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন সাত আকাশের উপর এবং সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ কথা বলেছেন, যেমন মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তুর পাহাড়ে কথা বলেছেন, মহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাত আকাশের উপর কথা বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। অন্যান্য ফরজগুলির আরেকটি দিক হচ্ছে যে সেগুলি ফেরেশতার মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ফরজ করেছেন, নামাজকে আল্লাহ সরাসরি ফরজ করেছেন। চিন্তা করতে পারছেন নামাজের কত গুরুত্ব। আর আজকাল এক শ্রেণী মুসলমানরা মনে করে যে আমরা কলমা পড়ো মুসলমান তো জান্নাত পাবো একদিন, আর নামাজ না পড়লেও মুসলমান আছি, নামাজ পড়লে ভালো তবে নামাজ না পড়লেও আছি মুসলমান, না। আবদান ইজা সাল্লাহ, এই আবু জাহাল নিষেধ। নবী করিম সাল্লাম যখন নামাজ পড়তে গেলেন কাবার কাছে, আবু জাহাল দেখতে পেল যে নবী নামাজ পড়ছেন, বলে দেখো এরপরে যাতে করে তোমাকে না দেখি কোনোদিন এখানে নামাজ পড়তে, খবরদার আসবে না এরপরে নামাজ পড়ার জন্য, যদি দেখি তো দেখবে আমি কি করি। এমনকি তার সাথী সঙ্গীদেরকে বলল, নবী সাল্লামকে ধমক দিয়ে বলল যে এরপরে যদি নামাজ পড়তে দেখি তোমাকে সেজদায় যাবে যখন, তখন আমি আমার পা দিয়ে তোমাকে মাটির সাথে কি করে দেব, হ্যাঁ যেটাকে বলা হয় পিষে দেব, জি ঠিক পিষে দেব, পিষে দেব, লা আতান্না রাকাবাতাকা, তোমাকে যদি দেখি পরবর্তীতে নামাজ পড়তে তো তোমার কাঁধে পা দিয়ে তোমাকে মাটিতে পিষে দেব। এই ধমক দিয়েছিল এই ইবলিস আবু জাহাল লানাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলি নাজেল করলেন, একদিন গেল আরেকদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুনলেন না তার কথা, আর শুনবেন কেন, আল্লাহর পক্ষ থেকে তাকে আদেশ হয়েছে নামাজ পড়ার, আল্লাহ নামাজ ফরজ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি যে ঈমান ইয়াকিন হাসিল হয়েছে, তারপরে এই রকম বাধা কোনো বাধা নেই তার সামনে, আল্লাহ তার সাথে কথা বলছেন, জিবরাইল আলাইহিস সালাম সকাল সন্ধ্যা আসছে ওহী নিয়ে, কোরআন নাজেল হচ্ছে, এই ঈমান, এই ঈমানকে কেউ কি ছিনিয়ে নিতে পারে, দুর্বল করতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন নামাজ পড়তে গেছে, যে ধমক দিয়েছিল এই কাজের জন্য সে গিয়েছে আবু জাহাল, আবু জাহাল ইচ্ছা করে গেছে যে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদে যাবে তখন তার কাঁধের ওপর পা দিয়ে তাকে মাটির সাথে একবারে পিষে দেব, এই উদ্দেশ্য করে এগিয়ে গেছে, এগিয়ে গিয়েছে। সেই সময় বেশ কিছু লোকেরা প্রত্যক্ষ করছিল, সে হাদিসটিতে রয়েছে, যেমন এগিয়ে গেছে বেশ কিছুটা দূরেই আছে আর হঠাৎ করে মনে হচ্ছে যে সামনে তার ওপর কিছু আক্রমণ করতে আসছে, আর আক্রমণ করতে আসলে মানুষের স্বভাব কি, হঠাৎ করে ব্রেন আদেশ করে, ব্রেন কিন্তু কাজ করে মানুষের, যে কোনো সময় কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে কি হয় ব্রেন কাজ করে, ব্রেন আদেশ করে, এই হাত তুমি কাজ করো তোমার, পা তুমি কাজ করো তোমার, চোখ তুমি তোমার কাজ করো, হঠাৎ করে ইনফরমেশন হয়ে যায় কিন্তু গোটা দেহ, তো হঠাৎ করে মনে হচ্ছে যে হাত বাড়াচ্ছে এভাবে আর যেন তার উপর কোনো আক্রমণ হচ্ছে, তা বাধা দিতে যাচ্ছে আর নিজে পেছন দিকে সরছে, পেছন দিকে পালাবার চেষ্টা করছে। এই দেখো একজন ভয়ে ভীত হলে কোন সামনে তার উপর বিপদ আসছে, আক্রমণ হচ্ছে, ওই সময় যেভাবে বাঁচার চেষ্টা করে, সেই অবস্থা আবু জাহাল। আবু জাহালকে তার সাথীরা জিজ্ঞেস করলো যে ব্যাপারটা কি, তুমি এক্ষুনি যাচ্ছিলে যে মোহাম্মদকে পিষে দিবে গিয়ে, মোহাম্মদের কাঁধের উপরে পা দিবে গিয়ে, আর তোমার অবস্থা এই যে হঠাৎ করে মনে হলো যে তুমি কি দেখে ভয়ে ভীত হয়ে গেছো আর পিছনে তুমি সরে পালিয়ে চলে আসলে, ব্যাপারটা কি? তখন আর বলো না, আর বলিও না, আমি দেখেছি এমন কি কিছু যা তোমরা দেখোনি, আমি দেখছি যে মনে হচ্ছে যে আগুন, লেলিহান আগুন সামনে, আর আমাকে আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য চলে আসছে আমার দিকে ঝাঁপ দিয়ে। পিয়ে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির মাধ্যমে জানতে পেরেছেন এই দৃশ্য, সাহাবায়ে কেরামদেরকে বললেন যে ইন্না বাইনি ওয়া বাইনাহু খান্দাকান মিনান নার, আবু জাহাল যে আসছিল আমার উপর আক্রমণ করার জন্য, জুলম করার জন্য, বাড়াবাড়ি করার জন্য, আমার মাঝে এবং আবু জাহালের মাঝখানে খন্দক অর্থাৎ গর্ত খনন করা ছিল, আর তাতে ছিল আগুন, আগুনের গর্ত খনন করা ছিল, দাও দাও করে আগুন জ্বলছিল। যদি সে সামনের দিকে বেরিয়ে আসত তাহলে আগুন তাকে জ্বালিয়ে দিত, এবং ফেরেশতারা আগুনের সাথে ফেরেশতা নিযুক্ত ছিল। ফেরেশতাদের সম্পর্কে নবী কে সাল বলছেন যে ফেরেশতারা আজাবের ফেরেশতারা লাকাতাহু উযওয়ান উযওয়ান তাকে ছিন্ন ভিন্ন করে এক একটি টুকরো তার দেহের ছিন্ন ভিন্ন করে দিত। সুবহানাল্লাহ, এ হচ্ছে আল্লাহর আজাব। জি, এর জন্য ফেরেশতারা প্রস্তুত ছিল যে এগিয়ে আসো দেখিয়ে দিচ্ছে। লাকাতাহু উযওয়ান উযওয়ান এক একটি অঙ্গ তার টুকরো টুকরো করে কেটে ছিন্ন ভিন্ন করে দিত এই ফেরেশতারা। তো যাই হোক, সেখান থেকে উদাও হয়ে গেল এই উম্মতের ফেরাউন আবু জাহাল। এই ছিল রিওয়ায়াতটি, হাদিসটি সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আরআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, ওই লোকটিকে দেখেছো কি যে লোকটি নিষেধ করে একজন বান্দাকে ইযা সাল্লা যখন তিনি সালাত আদায় করেন। আরআইতা ইন কানা আলাল হুদা, তারপরে আল্লাহ উপদেশও দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, ধমকের কথা বলা হচ্ছে যাতে মানুষ সতর্ক হয়। মানুষকে সতর্ক করার জন্য বিভিন্ন পন্থা আছে, উৎসাহিত করা, উপদেশ দেওয়া, ধমক দেওয়া, এগুলো বিভিন্ন তরিকা। এগুলো হচ্ছে কাউকে তরবিয়ত দেওয়ার জন্য বা শেখানোর জন্য পন্থা, ঠিক না? আপনার ছেলেকে ভুল করছে, কি করবেন আপনি বলেন? উপদেশ দেবেন, একটা তরিকা উপদেশ দেবেন। প্রথম উপদেশ দিয়ে চেষ্টা করবেন, আপনার স্ত্রী নাফরমানি করছে, নামাজে শিথিলতা, পর্দায় শিথিলতা, কি করবেন? উপদেশ দেবেন। এটা হচ্ছে তরবিয়ত, প্রশিক্ষণের নিয়ম, উপদেশ দেওয়া। উপদেশ দিয়ে কাজ হচ্ছে না তাহলে কি করবেন? কিছু ফজিলত বর্ণনা করবেন, উপদেশের মধ্যে চলে আসবে সেলকে উৎসাহিত। আর একটা তালিকা হচ্ছে ধমক দেওয়া, উপদেশ দেওয়ার মধ্যে আপনার ওটাও সামিল, যেটা উৎসাহিত করা, সওয়াব বর্ণনা করা, গুণ বর্ণনা করা, যে এই করলে এই লাভ রয়েছে, এই করলে এই লাভ রয়েছে, তার মধ্যে সামিল হয়ে যাবে। আর আরেকটি হচ্ছে ধমক দেওয়া, দেখো তোমাকে বারবার বলছি যদি এইরকম কাজ করো তাহলে কিন্তু এই হবে, আমি এইরকম করবো কিন্তু, হ্যাঁ এইরকম শাস্তি দেবো কিন্তু, তোমাদের খরচ খরচা দেবো না, তোমরা যদি এরকম করো তোমাদের খরচ খরচা দেবো না, তোমাদের লেখাপড়া করাবো না। ধমক, একটা ছেলেকে যদি বলেন তোমার লেখাপড়া বন্ধ করো, তুমি যদি এইরকম চরিত্র হয় তোমার লেখাপড়া বন্ধ, আমি পয়সা খরচ করবো না, তোমাকে পড়াবো না, ধমক। নামাজ না পড়লে আর তোমার ওপর খরচ করে আমার লাভ নেই, তুমি সাবালো কিছু করে খাও আর লেখাপড়া করো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, ধমক। উপদেশ নসিহত, তার জন্য উৎসাহিত করা, বিভিন্ন ফজিলতের দিকগুলি বর্ণনা করে এবং ধমক দেওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে সবগুলি পন্থা অবলম্বন করেছেন এই আবু জাহালের মতো কাফেরকেও হেদায়ত করার জন্য, বা ওই রকম চরিত্রে যারা কাফের বা যারা পাপি তাদেরকে হেদায়ত করার জন্য। আর আয়াতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, একজন মানুষ, এতে উপদেশের দিকও রয়েছে, দেখো এই ঘটনা বর্ণনা ঘটনাও রয়েছে এবং উপদেশও রয়েছে। আচ্ছা বলো, একজন মানুষ নামাজ পড়ছেন, তার সাথে কি এইরকম আচরণ করা উচিত? নামাজ পড়তে দেব না, কার ক্ষতি হচ্ছে নামাজ পড়লে? একজন লোক যদি নামাজ পড়ে, রেল স্টেশনে নামাজ পড়ছে, বাস স্ট্যান্ডে নামাজ পড়ছে, কারো ক্ষতি হচ্ছে? মুসল্লি নামাজ পড়ছে, ট্রেনে নামাজ পড়ছে, তোমার কি ক্ষতি? সে তার সিটে নামাজ পড়ছে, সে আপন জায়গায় নামাজ পড়ছে, তোমার কি ডিস্টার্ব? তোমার কোনো ক্ষতি হল? তোমার আর্থিক ক্ষতি, তোমার দৈহিক ক্ষতি, তোমার সমাজ বা পরিবেশের ক্ষতি হচ্ছে? হ্যাঁ, সিগারেট পান করে সমাজ দূষিত করা, পরিবেশ দূষিত করা, সেই রকম তো কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি করছে নামাজ পড়ে? বরং তার আধ্যাত্মিক উন্নতি হচ্ছে, তার ইমান তাজা হচ্ছে, এইরকম মানুষ তৈরি হলে শান্তি প্রতিষ্ঠিত হবে পৃথিবীতে। নামাজি মানুষ তৈরি যদি হয় তাহলে তারা পাপমুক্ত জীবন যাপন করবে, তাহলে শান্তি কায়েম হবে সেই দেশে। তাহলে আল্লাহ এখানে কাফেরদেরকে উপদেশ দিতে চেয়েছেন, পাপীদেরকে উপদেশ দিতে চেয়েছেন যে একজন মানুষ আল্লাহর বান্দা নামাজ পড়ছে, তাতে তোমাদের ক্ষতি ক্ষতি হচ্ছে? ক্ষতি নেই তো, বরং লাভ রয়েছে তোমাদের। আল্লাহর ইবাদত আল্লাহর জমিনে হলে আল্লাহর রহমত নেমে আসবে, আল্লাহর রহমত নেমে আসলে শুধু একটি ঘরের সাথে সীমিত নাই, তার রহমতের কিছু অংশ তোমরাও পাবে। তোমাদের কিছু গুনাহ থাকলেও একজন নেক বান্দার মাধ্যমে, তার নেকি, তার ইবাদত বান্দেগী, তার নামাজের মাধ্যমে, তার দুয়ার মাধ্যমে তোমরাও আজাব থেকে উদ্ধার পাবে, ফায়দা হলো। কেন নিষেধ করো তাহলে? একজন আল্লাহর বান্দা নামাজ পড়ছেন, সালাত আদায় করছেন, নিষেধ করছো? আর আয় তাইন কানা আলাল হুদা, আচ্ছা বলো তো তুমি কি দেখেছো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর আয়তা তুমি কি দেখেছো, ইন কানা আলাল হুদা, সেই ব্যক্তি, ওই যে বান্দা, তিনি যদি সঠিক পথে থাকেন, আলাল হুদা হিদায়াতের পথে, সঠিক পথের উপর কায়েম থাকেন, তিনি যেসব কাজ করছেন, যেসব কথা বলছেন, যেসব তার কাজকর্ম, যেসব তার উপদেশ, সবগুলি ভালো, কোনো খারাপ কথা নেই, না মিথ্যা রয়েছে, না জালিয়াতি রয়েছে, না ধোকাবাজি রয়েছে, না প্রতারণা রয়েছে, কিচ্ছু নেই, সব ভালো কথা। কথা ভালো বলেন, কর্ম ভালো করেন, ভালো উপদেশ দান করেন। ইনকান আলাল হুদা, তিনি যদি হিদায়াতের উপর কায়েম থাকেন, তিনি যদি সঠিক পথের উপর প্রতিষ্ঠিত থাকেন, আও আমার বিত্তাকো, অথবা আল্লাহ ভীরুতার আদেশ করেন, তাকোয়া, আল্লাহ ভীরুতা, আত্মসংযমের তাকোয়া, গুনাহ থেকে বেঁচে থাকার, পরকালে জাহান্নামের আজাব থেকে, দুনিয়ার আজাব থেকে, আখেরাত কবরের আজাব থেকে বেঁচে থাকার জন্য যদি তিনি আদেশ করেন যে আজাব থেকে বাঁচার জন্য ব্যবস্থা নেও, এই কাজগুলি কার ছিল, কার বলেন, কে করতেন এই কাজগুলি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, তাকে নিষেধ করছিল এই কাফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াতের পথে, সঠিক পথের উপর প্রতিষ্ঠিত ছিলেন, নিজে প্রতিষ্ঠিত ছিলেন, অন্যদেরকেও সঠিক পথের দিকে আহ্বান করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকওয়া অবলম্বন করতেন, আল্লাহ ভীরুতা তার মধ্যে ছিল, পূর্ণাঙ্গ মাতা, এবং মানুষকে তাকওয়ার দিকে আহ্বান করতেন। আও আমারা বিত তাকওয়া, মানুষকে তাকওয়ার আদেশ করছেন, এগুলি কি অন্যায়? তিনি অন্যায় কাজ করছেন, মানুষকে আল্লাহ ভীরুতার দিকে ডাক দিচ্ছেন, মানুষকে বলছেন পাপ থেকে বেঁচে থাকো, সৎ জীবন যাপন করো, নিজে হেদায়তের পথে রয়েছেন, অন্যকে হেদায়ত দান করছেন, তো তারপরেও তার সম্পর্কে এইরকম তোমাদের খারাপ আচরণ, উপদেশ আল্লাহর পক্ষ থেকে কাফেরদেরকে, এইরকম আচরণ করবে একজন মুসলিমের সাথে, একজন মমিনের সাথে? আর আয়তা ইন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা, আচ্ছা তুমি কি দেখেছো ওই ব্যক্তিকে যদি সে মিথ্যা প্রতিপন্ন করে, কাজ্জাবা, মিথ্যা মনে করে, একে আবু জাহাল, এখানে আবু জাহালের কথা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা শেষ হয়ে গেল কয়েকটি গুণের মাধ্যমে, আবদান ইজা সাল্লা, আর আয়তা ইন কানা আলাল হুদা, আও আমারা বিত্তাকওয়া, তিনটি কথা বলা হয়েছে। সে বান্দা নামাজ পড়েন, সে বান্দা হিদায়তের উপর সঠিক পথের উপর প্রতিষ্ঠিত এবং সঠিক পথের দিকে আহ্বান করেন, আর তাকওয়ার আদেশ দান করেন, আল্লাহ ভীরুতার জন্য মানুষকে উৎসাহিত করেন। আর কাফের আবু জাহাল এবং আবু জাহালের চরিত্রের মানুষ যারা, কাজ্জাবা, প্রথম গুণ হচ্ছে তারা কি করে, মিথ্যা মনে করে, আল্লাহকে মিথ্যা মনে করে, রাসূলকে মিথ্যা মনে করে, কোরআনের বিধানকে মিথ্যা মনে করে, পরকালকে মিথ্যা মনে করে, কাজ্জাবা, ওয়া তাওয়াল্লা, এবং বিমুখ হয়, পিঠ ফিরিয়ে দেয়, ধাবিত হয় না, বরং উল্টো দিকে চলেছে, ওয়াতাওয়াল্লা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। তাহলে কাফের যে এই চরিত্রের অধিকারী, সে কি জানে না যে বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ তাকে দেখছেন, আল্লাহ দেখছেন, সবকিছু দেখছেন, বিআন্নাল্লাহ ইয়ারা, মুমিনকেও দেখছেন, কাফেরকেও দেখছেন, পাপীকেও দেখছেন, সৎ ব্যক্তিকেও দেখছেন। আলাম ইয়ালাম, সে কি জানে না, এই বিশ্বাস রাখে না বা এই জ্ঞান নেই তাদের, বিআন্নাল্লাহ ইয়ারা, যে আল্লাহ দেখছেন, আল্লাহ প্রত্যক্ষ করছেন। এতে কি রয়েছে, এতে কি রয়েছে? এর আগে বললাম যে আল্লাহ মানুষকে সৎ পথে চালিত করার জন্য দুটি তরিকা অবলম্বন করেছেন, কি, একটা হচ্ছে উপদেশ দান বা উৎসাহিত করা, একটা হচ্ছে ভীতি প্রদর্শন করা, সাবধান করা, ধমক দেওয়া। এতে কি রয়েছে, এই আয়াতে সাবধান করা হয়েছে, সাবধান করা, ধমক দেওয়া কি কথা, আর উৎসাহিত করা হয়নি, দুটোই হয়েছে, দুটি দিক আছে, এতে দুটোই দিক আছে। ধমক দেওয়া হয়েছে এই দিক দিয়ে যে আল্লাহ দেখছেন, তুমি যদি পাপ করো, অন্যায় করো, অত্যাচার করো, জুলুম করো, ছাড়বেন না আল্লাহ, আল্লাহ দেখছেন, তাহলে এখানে ধমকের দিক রয়েছে। আর উৎসাহিত করা হয়েছে, উপদেশ দেওয়া হয়েছে বা উৎসাহিত করা হয়েছে কোন দিক দিয়ে, কোন সেন্সে, দেখো আল্লাহ দেখছেন, তুমি তাহাজ্জুদ পড়ছো, নষ্ট হবে না, কেউ দেখেন, আল্লাহ দেখছেন, বুঝতে পারছেন, দান খায়রাত করছো, গোপনে অনেক সৎ কাজ করছো, মাতা পিতার সেবা করছো, তারপরেও মাতা পিতাকে সন্তুষ্ট অনেক সময় করা যায় না, ছেলে মেয়েদের লালন পালন করছো, কিন্তু ছেলে মেয়েদের কাছ থেকে কিছুই পাওয়া গেল না, আশা করে, অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে, জড়িত রয়েছে তাদের সাথে, ঠিক না, যে বুড়ো হলে এরা কাজে আসবে, কমের পক্ষে ভালো আচার আচরণটা তাদের কাছ থেকে পাবো, ভালো ভাষাটা তাদের কাছ থেকে পাবো, এই আশা করে, সবাই করে, কিন্তু পেলেন না, তাও পেলেন না, ভালো ভাষাও পেলেন না, আদর যত্নও পেলেন না বুড়ো বয়সে ছেলে মেয়েদের কাছ থেকে। এমনই ভাই ভাইদের সাথে আমাদের পরিবেশে, আমরা যেহেতু ছোট ভাইদেরকেও মানুষ করি, বড় ভাইরা লালন পালন করি, কিন্তু ভালো আচরণ পেলেন না, তাদের কাছ থেকে ভালো চরিত্র পেলেন না, ভালো ভাষা পেলেন না, আর আপনি এতদিন যে কষ্ট করে তাদেরকে মানুষ করলেন, আপনার ছেলেরাকে মানুষ করতে গিয়ে আপনাকে হিমশিম খেতে হচ্ছে, কত কষ্ট পেতে হচ্ছে, একটু সাহায্য পেলেন না, তখন মানুষের এই চিন্তা হয় যে হাই ভুল করলাম নাকি, এই ভাইগুলোকে মানুষ করে ভুলই করলাম, একটা ভালো ভাষাও পেলাম না, দুটো সহযোগিতাও পেলাম না, না আর্থিক সহযোগিতা, না পাশে দাঁড়ায় কোনো সময় দুঃখে সুখে, তো কি ভুলই করেছি, এরকম কাজ করা ভুল নাকি, না 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 ভাববেন না, বেআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ দেখছেন, আল্লাহ তোমাকে এর প্রতিদান দেবেন, তাহলে উৎসাহিত করা হয়েছে। এইভাবে কোরআন নিয়ে গবেষণা করতে হবে। দেখেন একটি ছোট্ট সেন্টেন্স, ছোট্ট আয়াত, আলাম ইয়ালাম, মানুষ কি জানে না বে আন্নাল্লাহ ইয়ার, আল্লাহ দেখছেন, এতে উৎসাহিত করা হয়েছে আর ভীতি প্রদর্শন করা হয়েছে বে আন্নাল্লাহ ইয়ারা। কাল্লা লা ইল্লাম ইয়ান্তাহি, কসিন কালেও নয়, মানে কখনো এই কাফের ক্ষতিগ্রস্ত করতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুসলিমের ক্ষতি সাধন করতে পারবে না, ইসলামকে মুছে দিতে পারবে না, কাল্লা কসিন কালেও নয়, ইসলামকে মুছে দিতে পারবে না, যে নামাজ পড়তে দেবো না এই বলে ইসলামকে মুছে দেবে, মসজিদ তৈরি করতে দেবো না বলে ইসলামকে মুছে দেবে, মসজিদ ভেঙে দিয়ে বলে ইসলামকে মুছে দেবে, কাল্লা কসিন কালেও নয়, কখনো না, সম্ভব নয় এটি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিচ্ছেন এই কাফেরকে, যেই কাফের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধমক দিয়েছে যে নামাজ পড়লে আমি এই করব সেই করব, লা ইল্লাম ইয়ান্তাহি, যদি এই ব্যক্তি এই আবু জাহল বা আবু জাহলের অনুসারীরা লা ইল্লাম ইয়ান্তাহি বিরত না হয় এরকম কু আচরণ থেকে, এরকমের খারাপ পদক্ষেপ থেকে, এইরকমের ষড়যন্ত্র থেকে যদি বিরত না হয়, ইয়ান্তাহি মানে কোনো কাজ থেকে বেঁচে থাকা বা সতর্ক থাকা, বিরত থাকা, যদি বিরত না হয়, সে যে বলে না আমি কষ্ট দেবই, মুহাম্মদকে এই আঘাত করবই, মুসলিমকে এই আঘাত করবই, এইরকমই করতে থাকে যদি, লাইল্লাম ইয়ান্তাহি, চোরচুরি করতেই থাকে, ডাকাত ডাকাতি করতেই থাকে, ব্যাপক অর্থ যদিও এই আয়াতটি নাজিল হয়েছে বিশেষ একটি ক্ষেত্রে, লানাসফাম বিন নাসিয়া, তাহলে তার নাসিয়া, নাসিয়া নাসিয়া বলা হয় কপালকে, কপালের আরবি হচ্ছে নাসিয়া, পেশানি, তো এই নাসিয়া কপাল বলে এই কপালের কাছাকাছি অর্থাৎ অগ্রভাগের যে কেশগুচ্ছ রয়েছে, অগ্রভাগে যে চুল রয়েছে, এই চুলকে উদ্দেশ্য করা হয়েছে, কথা বুঝতে পেরেছেন, নাসিয়া মানে কেশগুচ্ছ নয়, যে অনুবাদকরা অনুবাদ করেছে এইভাবে যে তোমার সামনের দিকের চুল ধরে তোমাকে হাঁচড়াবো, কথা বুঝতে পারছেন, তো এই সামনের দিকের চুলকে নাসিয়া বলা হয়, নাসিয়া আল আসলে কপালকে বলা হয়, কিন্তু কপাল বলে কপালের কাছাকাছি যে প্রথম ভাগের চুল রয়েছে এই চুলকে, কেশগুচ্ছকে উদ্দেশ্য করা হয়েছে। যেমন কোরআনে কারিমে বক্ষ বলে কলব, হার্টকে, হৃদয়কে, অন্তরকে উদ্দেশ্য করা হয়েছে, ইন্নাল্লাহ আলিমু বিজাতি সুদুর, বুকে যা আছে, সুদুর সাধারণ ভাবে, সাধারণ মানে কি বক্ষ, বুক, তো বক্ষে যা আছে আল্লাহ জানেন, বক্ষে মানে কি কলবে, অন্তরে যা আছে, অন্তরে তোমার ইমান আছে, কুফরি আছে, কপটতা আছে, শির্ক আছে, আল্লাহর ভালোবাসা আছে, নাগাইরুল্লাহর ভালোবাসা আছে, পীর ওয়ালি মুর্শিদ আর কবর মাজারের ভালোবাসা আছে, ইন্নাল্লাহ আলিমু বিজাতি সুদুর, তোমার অন্তরে ভালো উদ্দেশ্য আছে, খারাপ উদ্দেশ্য আছে, আলিম বিজাতি সদুর, তাহলে সাদার বলে কলবকে উদ্দেশ্য করা হয়েছে। ফি সদুরিন নাস, সূরা নাসে চিন্তা কেন, ফি সদুরিন নাস বলা হয়েছে, মানুষের বক্ষে, তো মানুষের বক্ষে মানে ফি কুলুবিন নাস, মানুষের হৃদয়ে, তো কোরআনের অলংকারে এর সামিল এটি, যে এইরকম ভাষা ব্যবহার করে আর তার ভিতরের জিনিসকে উদ্দেশ্য করা হয়, তো নাসিয়া বলে এখানে কেশগুচ্ছকে উদ্দেশ্য করা হয়েছে, লা নাসফা আনাস, নাসফা সাফা থেকে, সাফা সিন ফা আইন, এই সাফা মানে হয় হেঁচড়ানো, কাউকে ধরে টেনে নিয়ে আসা, লানাসফা বহু বচন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে বহু বচন অনেক ক্ষেত্রে ব্যবহার করেছেন, ভাব অর্থ হচ্ছে যে আমি হেঁচড়াবো, আমি হেঁচড়াবো বিন্নাসিয়া, তার অগ্রভাগের কেশগুচ্ছ ধরে, যদি সে অন্যায় কাজ করতেই থাকে, বিরত না হয় এই সব কু আচরণ থেকে, নবী সাল্লামের ওপর জুলম অত্যাচার এবং বাড়াবাড়ি থেকে, তাহলে তার অগ্রভাগের কেশগুচ্ছ ধরে আমি তাকে হেঁচড়াবো, টান দেব, মানে আজাব দেব তাকে, আল্লাহর আল্লাহ করবে মানে আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে শাস্তি দেওয়া হবে। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, এখানে এই হতভাগা আবু জাহালের কপালকে বা কেশগুচ্ছকে দুটি খারাপ গুণে ভূষিত করা হয়েছে, জঘন্য গুণ, এই এমন কপাল, এমন পোড়া কপাল, আমাদের দেশে বলে পোড়া কপাল, বলে না খারাপ, খারাপ যার ভাগ্য তাকে বলে কি হে পোড়া কপাল, হ্যাঁ পোড়া কপাল, তো এমন পোড়া কপাল এই হতভাগা আবু জাহাল ফেরাউনের, যে তাকে আল্লাহ বলছে না সে এমন নাসিয়া, এমন কপাল তার, বা এমন কেশগুচ্ছ যা কাজেবা, মিথ্যু মিথ্যা বা মিথ্যুক, মিথ্যুক কপাল, মানে সে তো মিথ্যুক, মিথ্যুক তার কপালও মিথ্যুক, তার কেশগুচ্ছ মিথ্যুক, কাজেবা, আর খাতিয়া, খাতিয়া মানে অপরাধী, পাপিষ্ট, খাতা মানে ভুল বা গোনা, রব্বানা আলা তুয়াখিজনা ইন্নাসিনা আও আখতানা, আখতানা খাতা থেকে যদি আমরা ভুল করি, তো খাতিয়া, খাতিয়া মানে পাপি, তাহলে এই পাপিষ্ট এবং মিথ্যুক কপাল, এই আবু জাহেলের কপাল, আবু জাহেলের কেশগুচ্ছ হচ্ছে পাপিষ্ঠ এবং মিথ্যুক। এই মিথ্যুক এবং পাপিষ্ঠ অপরাধী কপালের কেশগুচ্ছ ধরে আমি তাকে হেঁচড়াব, আমি তো এই শাস্তি দেব। এখন আবু জাহেলের যা করার তা করুক, আল্লাহ চ্যালেঞ্জ করছেন আবু জাহেলকে। বা আবু জাহেলের মতো এইরকম ফেরাউন যারা জালেম, যারা বাড়াবাড়ি করে তাকে পৃথিবীতে অহংকার করে, তাদেরকে আল্লাহ চ্যালেঞ্জ করছেন। ফালিয়াদ ও না দিয়া, ফালিয়াদ ও ফা মানে অতপর, ইয়াদ ও মানে ডাকা, আহ্বান করা। সে আহ্বান করুক, আমি এই আজাব দেব, শাস্তি দেব যদি সে বিরত না থাকে এই ধরনের খারাপ আচরণ থেকে। বাকি তার যা করার আছে করুক, তার কি আছে ডাকুক তাদেরকে। ফালিয়াদ ও সে আহ্বান করুক, না দিয়া, না দি বলে কাকে? পরিষদ বর্গ, সভাসদ, সভার যে মেম্বার থাকে, বডি থাকে, তাদেরকে বলা হয় না দিয়া, না দি, না দি। এই নাদি থেকে নাদুয়া, একটি কমিটিকে নাদুয়া বলা হয়। আজকালকার নতুন আরবিতেও নাদি শব্দ ব্যবহার হয়, ক্লাবকে নাদি বলে আজকালকার, ক্লাবে লেখা থাকে নাদি। বিভিন্ন জায়গায় যেগুলো ক্লাব রয়েছে, যে স্পোর্টস ক্লাব রয়েছে, সেগুলোতে নাদি লেখা। নাদি মানে এখানে হচ্ছে আবু জাহালের সংসদ, যারা তার যে সভার যারা মেম্বার, তার সহচারী, সহযোগী, তাদেরকে আল্লাহ আহ্বান করতে বলছেন যে ঠিক আছে, আমি তোমাকে এইভাবে আজাব দেবো তুমি যদি বিরত না থাকো, আগামীতে যদি এইরকম আচরণ করো। ফলে এত না দিয়ে তুমি তোমার সভাসদ যারা রয়েছে, তোমার যারা সংসদ রয়েছে, তাদেরকে ডাকো দেখি, তাদেরকে আহ্বান করো, তারা এসে কতটুকু তোমার সাহায্য সহযোগিতা করে, হেল্প করে দেখে নি। ফালিয়াদ ও না দিয়া, কত বড় চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এই চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারবে? ফালিয়াদ ও না দিয়া, সনাদ ও জবানিয়া, তুমি তোমার সভাসদদেরকে ডাকবে, আমি কাকে ডাকবো, আহ্বান করব, আমার আদেশ হবে এই জাহান্নামের প্রহরীদেরকে, জাহান্নামের আজাবের ফেরেশতাদেরকে। সনাদ ও জবানিয়া, আমি শীঘ্রই, সামানে শীঘ্রই বা অচিরেই, শীঘ্রই আমি আহ্বান করব জবানিয়া, জাহান্নামের প্রহরীদেরকে, জাহান্নামে যারা পাহারাদার ফেরেশতা তাদেরকে আহ্বান করব, বলবো যে তোমাদের কাজ তোমরা করে একে জ্বালিয়ে দাও, ধ্বংস করে একে। সনাদ ও জবানিয়া, যে দৃশ্যের কথা একটু আগে বললাম যে হাদিসটিতে, যে এইভাবে যখন সে আক্রমণ করতে যাচ্ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তখন জাহান্নামের ফেরেশতারা আগুন নিয়ে প্রস্তুত, যেকে জ্বালিয়ে দেবো আজকে, ছিন্ন ভিন্ন করে দেবো। সনাদুজ জাবানিয়া, আমিও আমার যে জাহান্নামের আগুনের প্রহরীগণ রয়েছেন, ফেরেশতারা রয়েছেন, তাদেরকে আহ্বান করব। দেখো কাল্লা, কোশ্চেন কালেও নাই, তারা এই কাজ করতে পারবে না। তোতে হো, সুতরাং হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন নবী সাল্লামকে সম্বোধন করা হচ্ছে, লা তোতে হো, তার আনুগত্য করবে না, নিষেধ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করা হচ্ছে, আবু জাহলের কথা শুনবে না। আবু জাহল বলছে এই নামাজ পড়বে না, এসে কাবার সামনে শুনবে না। আবু জাহল বলছে তোমার দিন প্রচার করবে না, এই নতুন দিন এসে তুমি অন্য জায়গায় যাও, এখানে মক্কায় নয়, শুনবে না। লা তোতে হোক, তার কথা শুনবে না। প্রত্যেক মমিনকে আদেশ রয়েছে, কোনো আল্লাহ দ্রোহী, ইসলাম দ্রোহী বা কোনো ফাসেক, কোনো যদি তাগুত সীমা লঙ্ঘনকারী, বাড়াবাড়ি করি, যদি আল্লাহর বিধান পালন করতে নিষেধ করে, ফরজ ওয়াজিব আদায় করতে নিষেধ করে, নামাজ রোজা হজ যাকাত কুরবানি পালন করতে নিষেধ করে, পর্দা পালন করতে নিষেধ করে, না মুখের উপরে নেকাব দেওয়া যাবে না, আমাদের দেশে যদি লেখাপড়া করতে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নেকাব দেওয়া যাবে না, লা তুতে হো, আল্লাহ বলছেন আল্লাহ দ্রোহীদের আনুগত্য করবে না, আল্লাহ দ্রোহীদের, ইসলামের শত্রুদের, আল্লাহর শত্রুদের আনুগত্য করবে, লা তুতে হো, নিষেধ বর্জনীয়। তাহলে কাফের আনুগত্য, ইসলাম দ্রোহীদের আনুগত্য, নাস্তিকদের আনুগত্য, যারা ধর্ম নিরপেক্ষতে বিশ্বাসী তাদের আনুগত্য করা নিষিদ্ধ, লাতু তেহু, তাদের কথা শুনবে না। ওয়াসজুদ ওয়াক্তারিফ, আর আদেশ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখন আদেশ করা হচ্ছে, ওয়াসজুদ, তুমি সিজদা করতে থাকো, তুমি সিজদা করতে থাকো, অর্থাৎ সালাত কায়েম করতে থাকো, নামাজ পড়তে থাকো। শুধু আলাদা হয়ে কোনো সিজদা নেই, যেখানে আল্লাহ সিজদার আদেশ করেছেন তার অর্থ হচ্ছে সালাতের মাধ্যমে সিজদা করা, নামাজের মাধ্যমে সিজদা করা। শুধু সিজদা রয়েছে, নামাজবিহীন সিজদা মাত্র কোন ক্ষেত্রে? সেজদায়ে তেলাওয়াত। কোরআনে 15টি জায়গা রয়েছে, 15টি আয়াত রয়েছে যেখানে কি রয়েছে? সেজদা রয়েছে 15টি। কিছু কিছু মাযহাবে 14টি আছে, না একটি তারা ছেড়ে দিয়েছে। যারা ছেড়েছে, সূরা হজে 2টি সেজদা, সূরা হজে 2টি সেজদা আছে, 2টি সুন্নত, তার একটি করে আরেকটি করে না, যেমন হানাফি মাযহাবের ভাইয়েরা একটি করে আরেকটি করে না, সুন্নতের খেলাফ। 15টি সেজদা আছে, সাফেউরা 14টি করে, আবার ওদের আরেকটি ত্রুটি, কিন্তু তারা 15টি করে না, তারা 14টি করে, কিন্তু সূরা হজের তারা 2টি করে, ঠিক করে, মানে ওখানে হানাফিদের বিরোধিতা হলো, কিন্তু সূরা সাদের একটি সেজদা করে না, মজার কথা, বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল যে এই সাফি মজাব আর হানাফি মজাব এগুলো আল্লাহ প্রদত্ত নয়, আল্লাহ নাজেল করা নয়, এগুলি মানুষের ইজতিহাদ, ওলামাদের ইজতিহাদ, অর্থাৎ তাদের গবেষণার ফল। কোরআন হাদিস নিয়ে গবেষণা করেছেন, গবেষণা করতে গিয়ে মানুষের গবেষণায় ভুল থাকতে পারে। এ ভুল হচ্ছে যে হানাফি মজাবে 14টি সেজদা, একটি সেজদা ছেড়ে দিয়েছে সূরা হজের, আর সাফি মজাবে 14টি সেজদা, সেখানে সূরা সদের সেজদা ছেড়ে দিয়েছে। মালিকি মজাবে 11টি সেজদা, মালিকি মজাবে আবার 11টি সেজদা, ওরা ছেড়ে দিয়েছে সেজদিক কোরআনের শেষ ভাগের যে কটি সেজদা আছে সবটি ছেড়ে দিয়েছে, সূরা নাজম থেকে শুরু করে সূরা নাজমে, সূরা ইনশিকাক আর সূরা ইকরা বিসমে। এই যে সেজদা, সেজদা সুন্নতে মুআক্কাদা, সেজদার হুকুম হচ্ছে সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব নয়, ওয়াজিব নয়। ওই হানাফি মাযহাবের টার্মে আছে ফরজ, তারপরে ওয়াজিব, সুতরাং তারা ওয়াজিব বলে থাকে, ওয়াজিব নয়। সুন্নতে মুআক্কাদা সেজদা করবে, আর সুন্নতে মুআক্কাদা মানে অধিকাংশ সময় করা হয়েছে, কখনো কখনো ছাড়া হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সেজদা করলেন না, লোকেরা তাকাচ্ছে তার দিকে, যেতেন সেজদা করলেন না, সেজদার আয়াত পাঠ করলেন। তখন তিনি বললেন যে দেখো, তোমাদেরকে, তোমাদের মতো যারা অনভিজ্ঞ, যাদের জ্ঞান নেই, তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে লিতালমু ইন্নাহা সুন্নাহ, যাতে করে জানতে পারো যে এটি হচ্ছে সুন্নত, ফরজ ওয়াজিব নাই, ফরজ নাই। সুন্নতে মুআক্কাদা নবী সাল্লাল্লাহু আলাইহি সেজদা করেছেন, আর কোরআনে কারিমে সেজদা করতে বলা হয়েছে, মানে সেজদার আয়াতে শুধু সেজদা করতে বলা হয়নি, বরং সেজদা মানে ইবাদত করতে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার আয়াত আসলে সেজদা করেছেন, নামাজের মধ্যেও সেজদা করেছেন, নামাজের বাইরেও সেজদা করেছেন, সুতরাং সেজদা করবে, সেজদা করবে। তাহলে এই একটি সেজদা নামাজবিহীন সেজদা, সেজদায়ে তিলাওয়াত, এর জন্য ওযু শর্ত আছে কি? ওযু শর্ত নেই, ওযু শর্ত নেই। কোরআন স্পর্শ করার জন্য অধিকাংশ ওলামাদের নিকটে ওযু শর্ত, কিন্তু কোরআন স্পর্শ ছাড়াও তো কোরআন তেলাওয়াত হতে পারে। সূরা ইকরা বিসমে মুখস্থ আছে, মুখস্থ পড়ছেন, কোরআন স্পর্শ করে নাই, তাহলে ওযু করতে যাবেন সেজদা করার জন্য নাকি? যদি বলেন যে সেজদা তেলাওয়াতের জন্য ওযু শর্ত, তাহলে ওযু করে আসতে হবে, তারপরে সেজদা হবে, ঠিক কিনা? তাহলে মাসলা ভালো করে বুঝে রাখেন যে কোরআন মুখস্থ তেলাওয়াতের জন্য ওযু শর্ত নেই, আর যখন শর্ত নেই তখন সেজদা তেলাওয়াতের জন্য ওযু শর্ত নেই। আর একটি নামাজবিহীন সেজদা আছে, সেটি হচ্ছে সেজদায়ে শুকর, শুকরানা সেজদা। ইবনে মাজাহতে হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর কাছে যখন কোনো খুশির খবর আসতো, সুসংবাদ আসতো যে যুদ্ধে মুজাহিদিনরা গিয়েছেন, আর ওই নবী সাল্লাম কিছু কিছু যুদ্ধে যেতেন না, অভিযান পাঠাতেন, সাহাবাই কেরামরা সেখান থেকে কামিয়াব হয়ে আসতেন, খবর পেয়ে গেলেন, আগে একজন সংবাদদাতা এসে খবর দিল যে মুতার যুদ্ধে জয়ী হয়েছেন মনে করেন। নবী সাল্লাম যখন এইরকম সুসংবাদ পেতেন, বা অমুক এলাকার লোকের কালেমা পড়ে মুসলমান হয়েছে, অমুক গোত্রে এতটি লোক মুসলমান হয়েছে, খুশির খবর, সুসংবাদ, এদা আতাহু আমরুন ইয়াসুরহু, নবী সাল্লামের কাছে যখন এমন কোন খবর আসতো যাতে তিনি খুশি হতেন, খাররা সাজেদান শুকরান লিল্লাহি তাআলা, তখন মহান আল্লাহর জন্য সেজদায় পড়ে যেতেন, সেজদায় অবনত হয়ে যেতেন। তাই যখনই খুশির খবর আসবে তখনই সেজদা করে নেওয়া সুন্নত। আমরা সেজদার জন্য আবার টাইম টেবিল করি, টেলিফোন আসলো যে হ্যাঁ, ছেলে, ঘরে ছেলে জন্মেছে, মেয়ে জন্মেছে, আমাদের এক ভাই আজকে বলছিলেন যে মেয়ে জন্মেছে, তারপরে তখন সেজদা করলেন না, গেলেন দোকান থেকে আবার ডিউটি শেষ করে, তারপর রাত্রে গিয়ে উজু করে সেজদা, না না না, যখনই খবর আসলো টেলিফোনে সাথে সাথে টেলিফোনটা রাখলেন আর সেজদা করেন। এই হচ্ছে সুন্নত তরিকা যে তারপরে সেজদা করেন। এখন তো শুকরিয়া আদায় করেন, আল্লাহ বলছেন শুকরিয়া আদায় করলে কি করব, আল্লাহ কি বলেছেন শুকরিয়া আদায় করলে কি করবেন, আল্লাহ বাড়িয়ে দেবেন। তো যদি যেমনই খবর পেলেন যে আমার ছেলে মেয়ে জন্মেছে তখনই সেজদা করলে আল্লাহ কি করবেন, বাড়িয়ে দেবেন, মানে আপনার ছেলে হায়াত বাড়িয়ে দিতে পারেন, আপনার ছেলের সুস্থতা বাড়িয়ে দিতে পারেন, তাই না? আল্লাহ আপনার ছেলের, আপনার মেয়ের রিজিক বাড়িয়ে দিতে পারেন। লাযিদান্নাকুম, আল্লাহর ওয়াদা, কোরআনের কথা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া আদায় করলে বাড়িয়ে দেবো, শুকরিয়া আদায় করতে যে না, একটি শুকরিয়া সেজদা একটি, তেলাওয়াতের সেজদা একটি, সিজদা সহ শুধু দুটি, সিজদা সহ মানে নামাজে যে ভুল হলে সিজদা হয়, জি অবশ্য কিবলা তো ওইটি হবে যথাসাধ্য, আল্লাহকে সিজদা করবেন তো কিবলা হবে না, আবার কিবলা ছাড়া। এই দুটি সিজদা হচ্ছে নামাজবিহীন, এছাড়া কোনো সিজদা নেই না নামাজের মধ্যে। নফল নামাজ পড়েন দুই রেকাত আর সিজদা করেন, দীর্ঘ সিজদা করেন, আর ওই সিজদা পড়ে পড়ে দোয়া করেন, কিন্তু এমনি সিজদা আর সিজদা পড়ে পড়ে দোয়া করছেন নামাজবিহীন এরকম কোনো সিজদা নেই, এটি একটি বিদাত। আর এই বিদাত আমাদের এক শ্রেণীর ভাইদের মাঝে রয়েছে, কেউ বলতে পারেন? আমি নাম নিজে বলতে চাই না, কে বলতে পারবেন? আছে কারো জানা? আমি এই মসজিদটাই দেখেছি, বসে আছি, বসে আছি, আমি কয়েকবার দেখেছি এরকম, আরো কোথায় কোথায় দেখেছি, বসে আছে নামাজ পড়ছি আর আমি দেখছি লোক সালাম ফেরার পরে বসে আছে এমনি, দেখছি এদিকে সেদিকে তাকাচ্ছে, তারপরে একটা হঠাৎ করে একটা সেজদা দিল, হঠাৎ করে একটা সেজদা দিল, সেজদা দিয়ে উঠে হাঁটা দিল। ভাবলাম যে লোকটাকে ধরবো ধরবো একটু কথা বলবো যে ব্যাপারটা কি, কোনো সেজদা দিল না। আর পেলাম ও আমার নামাজ শেষ হইতে হইতে উঠতে দূরে ছিল সেও ধাও। তো এইরকম সেজদা আছে আমাদের দেশের উপমহাদেশের লোকদের মাঝে, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশি লোকেরা এইরকম সেজদা করে থাকে, এক শ্রেণীর লোকেরা। কারা তারা, কোন আকিদে সেজদা করে, হাদিস বুঝতে তাদের অভাব। হাদিসে সেজদার ফজিলতের কথা রয়েছে, কিন্তু সেজদা মানে নামাজ সহ সেজদা। যদি সেজদা মানে শুধু সিম্পল সেজদা হতো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওর প্র্যাকটিক্যাল করতেন না। বলেন সেজদা মানে যদি সেজদা হয় নামাজ ছাড়া, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি এর আমল করতেন না, এর বাস্তবায়ন করতেন না? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে মা আয়েশা কি বলছেন, কানা খুলুকুহু আল কোরআন, তার চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি কি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্র হচ্ছে কি, কোরআন। তার চরিত্র কোরআন, মানে কোরআন হচ্ছে থিওরিক্যাল, আর যদি প্র্যাকটিক্যাল দেখতে চাও তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখে নাও। কোরআন আল্লাহ সেজদার কথা বলছেন, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেজদার কথা বলছেন, আর স্যাম্পল কোন সেজদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করছেন না নামাজবিহীন, এই সেজদা তেলাওয়াত আর সেজদা শুকর ছাড়া। তাহলে এই সেজদা পেলে কোথায় যে নামাজ শেষ হয়ে গেছে আর তারপরে বসে থাকতে থাকতে একটা সেজদা দিয়ে টান দিলেন, এই সেজদা কোথায়? এই সেজদা নেই। আমাদের চিল্লার ভাইদেরকে আমি এই সেজদা দিতে দেখেছি, তাদের আকীদাতে এই ফজিল, এই সেজদার ফজিলত আছে, এই সেজদা নেই, বিদাত এই সেজদা। কি বলছিলাম, আল্লাহ বলছেন যে এখন হে নবী তুমি করো, কি করবে, ওয়াসজুদ সেজদা করো, ওয়াক্তারিব, এবং এই সেজদার মাধ্যমে কি করো, আমার নৈকট্য অর্জন করো। ইক্তারিব কুরবাত থেকে করিব, করিব মানে কাছে, ওই করিব থেকে ওয়াক্তারিব, তুমি আমার নৈকট্য অর্জন করো। তাহলে কিভাবে নৈকট্য অর্জন হবে তাও আল্লাহ বলে দিয়েছেন, কিভাবে নৈকট্য অর্জন হবে, সেজদার মাধ্যমে। আর সেজদার তাফসির কি নবী সাল্লাম করেছেন, নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে মানে ফরজ ছাড়াও সন্নত, নফল, তাহাজ্জুদ, এশরাক, চাষ, যখন মসজিদে বসে আছেন কোরআন তেলাওয়াত করতে পারছেন না বা কোরআন তেলাওয়াত করে অনেক করেছেন বিরক্ত হচ্ছেন এখন শুধু কোরআন তেলাওয়াতে, তখন নামাজ শুরু করে দেন। মসজিদে চলে গেছেন 10:30 সময় জুমার দিনে আর বেশ কিছুক্ষণ তেলাওয়াত করলেন, অনেকে তো তেলাওয়াতই জানেন না, তো বসে শুধু তাকাচ্ছেন একবার এদিকে দেখছেন না, একবার এদিকে দেখছেন না, একবার এদিকে দেখছেন না, ভাই এরকম কেন করছেন, নামাজই পড়েন কমপক্ষে, বসে থেকে লাভ কি, কিছুক্ষণ জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করেন আর নামাজ পড়েন, ওয়াসজুদ বেশি বেশি সেজদা করেন, নামাজ পড়েন, ওয়াক্তারিব, এবং এই সেজদা নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করুন। এই যে নামাজের মাধ্যমে নৈকট্য অর্জন করতে হবে এবং সেজদার মাধ্যমে আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য হাসিল হয়, এর প্রমাণ হাদিসে আছে, এর প্রমাণ হাদিসে আছে। হাদিস কারো জানা আছে এই সম্পর্কে, যে সেজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল হয় এবং সবচেয়ে বেশি কাছে হয়ে যায় মানুষ আল্লাহর, কখন, যখন সেজদা করে। সহিহ বুখারীর হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, আকরাবু মায়াকুনুল আব্দু মির রাব্বি, বান্দা সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায় আল্লাহর, তার পালনকর্তা, তার রবের, কখন, ওয়াহুয়া সাজে, যখন সেজদায় অবনত হয়ে যায়, সেজদায় পড়ে গেল। আর সেজদায় পড়ে কি বলছেন রহস্য চিন্তা করুন, কেমন ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে দোয়া এবং তাসবিহ শিখিয়েছেন। সেজদায় পড়ে আপনার মাথা উঁচু ছিল, 3.5 হাতের মানুষ, এই লম্বা মানুষ, তারপর ওই মাথাকে, মাথা সবচাইতে উঁচু, পা, বডি, সব বডির সমস্ত অংশের উপরে মাথা, সেই মাথাকে সবচাইতে নিচে নিম্নে নামিয়ে দিলেন আপনি, একেবারে মাটিতে ধুলোতে লুটিয়ে দিলেন, তাই না? আর তারপরে বলছেন কি আপনি, সুবহানা রব্বিয়াল আলা, আলা মানে মহান, সুউচ্চ, সুউচ্চ, আপনি নিজেকে একেবারে নিম্নে নামিয়ে দিয়েছেন, আর আল্লাহকে বলছেন আল্লাহ তুমি পাক পবিত্র, যিনি আমার রব, আলা, সুউচ্চ, যিনি সবচাইতে ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে যিনি, সুবহানা রব্বিকাল আলা, আল্লাহর আদেশ, আপনি সুবহান রব্বিয়াল আলা, নিজেকে কত ছোট মনে করছেন আল্লাহর দরবারে, যে আপনি আপনার সবচাইতে উঁচু যে অংশটি দেহের, মাথা, কপাল, আর সবচাইতে সম্মানিত, আবার শুধু উঁচু নয় সবচাইতে সম্মানিত, মানুষের চেহারা, মানুষের মুখমণ্ডল, মানুষের মাথা, এ সবচাইতে সম্মানীয় নিজের দেহের মধ্যে, সেটাকে মাটিতে লুটিয়ে দিলেন আর আল্লাহকে সম্বোধন করে বলছেন সুবহান রব্বিয়াল আলা, আল্লাহ তুমি আলা আর আমি আসফাল, সবচাইতে নিম্নে আমি আল্লাহ। আল্লাহ দোয়া শুনবেন না, আল্লাহ সবচাইতে বেশি নৈকট্য অর্জন করতে পারবেন না আপনি। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, সেজদার অবস্থায় সবচাইতে বেশি কাছাকাছি হয়ে যায় মানুষ আল্লাহ, তখন কি করবে, তাই নবী বলছেন ফাজতাহিদু ফিদ্দুআয়ে, তোমরা সেজদার অবস্থায় দোয়াতে কি করো, ইজতিহাদ করো। ইজতিহাদ মানে পরিশ্রম করো, পরিশ্রম করতে বলা হয়েছে। দুইবার তিনবার দোয়া করলাম, আল্লাহ মাগফিরি আল্লাহ মাগফিরি, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ মাফ করো, বাস না। ফাজতাহিদু, মেহনত করো, নেবই নেবই আল্লাহ, তোমার ছাড়া আর আমার কোনো উপায় নেই, তোমার ছাড়া যাবো কোথায়, আমি নেবই তোমার কাছে আল্লাহ, তোমার কাছে গোনা খাতার মাফ নেবই আল্লাহ, তোমার কাছে আমার এই দরখাস্ত পূরণ করে নেবই আল্লাহ, আমার রিজিকের বরকত নেবই আল্লাহ, আমার জান্নাত আমি নেবই আল্লাহ তোমার কাছে। এই জন্য হাদিসে বলা হয়েছে যে দোয়া করবে তখন এলহার সাথে, মানে একবার রিপিট করে আল্লাহ না ছোড় বান্দা হয়ে ধরো আল্লাহকে, যে আমি তোমার ছাড়া কিচ্ছু যাই না, নেবই আল্লাহ তোমার কাছে। যেমন এইরকম না ছোড় হয়ে যখন মা বাবাকে ছেলেরা ধরে, আর পারা যাবে না, ছেলেকে পারা যাবে না, আমরা দেখেছি ছোটদের যখন না ছড়িয়ে ধরলাম, জলসা ওয়াজ মাহফিল আছে, কোন জায়গায় কিছু খেতে হবে, টাকা পয়সা নিতে হবে, দাদা দাদির কাছে, নানা নানির কাছে বা বাবা মায়ের কাছে না ছড়িয়ে ধরে নেন, দেখছি ছাড়বে না। একবার দুইবার চারবার বললে হয়তো দেয় না, কিন্তু বারবার যখন একবার না ছড়িয়ে ধরেছেন, জেদ শুরু করেছেন, তখন আপনার জেদ পূরণের জন্য দু টাকা হইলেও দেবে, আপনাকে এক টাকা হইলেও দিব, ঠিক না? তো ওইরকম ভাবে আল্লাহকে ধরতে হবে না ছড়িয়ে। ফাজতাহিদু ফিদ্দুআয়ে, দোয়ায় পরিশ্রম করো, মেহনত করো, তাহলে কি হবে, ফাক্কা মেনুন আই ইউস্তাজাবা লাকুম, আশা করা যায় যে তোমাদের দোয়া কবুল হবে। আরো একটি হাদিস শুনেন এই ক্ষেত্রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন রাবিয়া ইবনে কাব আল আসলামী, আসলাম গোত্রের রাবিয়া ওই লোকের নাম, যুবক ছেলে, নবী সাল্লামের খেদমত করতেন, নবী সাল্লামের কাছাকাছি থাকতেন, ওজুর পানি প্রয়োজন হলে চট করে ওজুর পানি এনে দিয়ে দিলেন, যদি ইস্তিনজার প্রয়োজন হলো তো পাথর এনে দিয়ে দিলেন, তো এইভাবে খেদমত করতেন নবী করিম সাল্লাহ সাল্লামের। তো নবী সাল্লাম একবার বলছেন যে রাবিয়া সালনি, কিছু চাও আমার কাছে, তুমি তো কাজকর্ম করছো, তো কিছু যদি তোমার প্রয়োজন হয় বলো, চাও। নবী সাল্লামের উদ্দেশ্য যে হয়তো কিছু চাইতে পারেন, যে রাসূলুল্লাহ আমাকে একটা উট দিয়ে দেন সওয়ারির জন্য, অথবা গনিমতের কিছু ধন সম্পদ দেন যাতে আমার কিছু আর্থিক সচ্ছলতা আসে, কিছু চাইবেন হয়তো, সালনি আমার কাছে কিছু চাও। তখন সে সাহাবি যুবক, যুবক এইরকম যুবক হইতে হবে, সে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, মুরাফাকা তাকা ফিল জান্নাহ, আসআলুকা মুরাফাকা তাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, জান্নাতের সাথী হতে চাই, রফিক, মুরাফাকা রফিক থেকে, রফিক মানে সঙ্গী, আমি আপনার জান্নাতের রফিক হতে চাই, সাথী হতে চাই। কোথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আশা যুবকের, নবীর সাথে এখানে আছি, নবীর কাছে থাকতে পারছি, নবীর খাদেম হলো, নবী সাল্লামের খেদমতের সামনে আছি, কাছে আছি, কাছাকাছি থাকতে পারছি। ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের পরে ও জান্নাতে যাতে করে আপনার কাছাকাছি থাকতে পাই, আসআলুকা মুরাফাকাতাক ফিল জান্নাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়া গায়রা জালেক, ঠিক আছে এটা, কিন্তু আর কিছু চাও? নবী সাল্লাম উদ্দেশ্য যে ছেলেটা খেদমত করছে, তো কিছু চাক দেবো তাকে, কিছু আসছে গানিমাতের ধন সম্পদ আসছে, অনেকে নিয়ে যাচ্ছে, চাক কিছু চাক, আওয়া গায়রা জালেক, আর কিছু চাও? তখন সেই যুবক বলছে যে হুয়া যাকা, ওইটাই চাই আমি শুধু, সুবহানাল্লাহ, হুয়া যাকা, আমি শুধু ওইটাই চাই। নবী সাল্লাম বলছেন যে ঠিক আছে, তবে সেটি আমার হাতে যেহেতু নেই, নবী সাল্লাম হাতে কি ক্ষমতা আছে, নবী সাল্লামে যে দিয়ে দিবেন, হ্যাঁ চলো আমার সাথে তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবো, এই ক্ষমতা আছে নবী সাল্লামের? কারো নেই। যদি নবীর ক্ষমতা না থাকে তাহলে কোন ওলিয়া ওলিয়ার ক্ষমতা আছে? হ্যাঁ, পীর বুজুর্গ মুর্শিদের আছে? আমাদের এক ভাই বলছিলেন যে যখন ওই পীর সাহেবের মহফিল হয় বাংলাদেশে, বিশেষ এক পীর, আর যেই পীরকে কামেল পীর মনে করা হয় বাংলাদেশে, ওই পীরের মহফিল হয়, সেই মহফিলে ওই আমাদের ওই ভাই এখানে এসে আল্লাহ হেদায়াত করেছেন তাকে, তিনি বসতেন, তার বাবা ওই পীরের মুরিদ ছিলেন, তো বাবার সাথে বসতাম, তো ওয়াজ করছেন কবরের আজাবের, খুব ওয়াজ করছেন জান্নাতের জাহান্নামের, ওয়াজ করছেন, ওয়াজ করার পরে বয়াত নিচ্ছেন, আর বলছেন দেখো শেষখানে, কেঁদে কেঁদে বলছেন যে তোমরা আমার মুরিদ হলে তোমাদেরকে ছেড়ে একা আমি জান্নাতে যাবো না, তোমাদেরকে ছেড়ে একা আমি জান্নাতে যাবো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এ হচ্ছে ইসলাম, একা আমি যাবো না, তোমাদেরকে নিয়েই যাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বললেন না এই রবিয়াকে, অথচ নবী সাইয়্যিদ, কোন নবী, অন্য অন্য নবীর মতো নবী, শুধু নবী রসুল, আর শেষ নবী, খাতামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্দার যিনি, আফজালুল বাশার, সৃষ্টির সেরা যিনি, সৃষ্টির সেরা যিনি, তিনি কি বলছেন? এ কথা বললেন না যে ঠিক আছে তোমাকে দিয়ে দিলাম, তোমাকে সাথে নিয়ে যাব, বললেন হ্যাঁ এই পীর সাহেবের মতো, এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন না, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ক্ষমতার বাইরে, জান্নাতে সাথে নিয়ে যাওয়া নবী সাল্লাল্লাহু ক্ষমতার বাইরে, এই আল্লাহর ক্ষমতা, আল্লাহর কাজ, তাই নবী করিম বলেন ঠিক আছে, তবে তুমি কিছু কাজ করো যার মাধ্যমে আমার সাথে থাকতে পারবে, আইন নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, কথাটি ভালো করে মনে রাখবেন, আইনি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, আমাকে সাহায্য করো যখন আমার সাথে যেতে চাইছো তখন আমাকে আইনি মানে আমাকে সাহায্য করো যাতে করে তোমাকে নেওয়ার মতো আমার মধ্যে যোগ্যতা হয় যে নিতে পারবো, তুমি থাকবে আমার কাছাকাছি আর তোমাকে নিতে পারবো। আইনি আলা নাফসিকা, তোমার ক্ষেত্রে আমাকে সাহায্য করো, বেকাসরাতি সুজুদ, বেশি বেশি, কাসরা মানে কাসির থেকে বেশি বেশি সেজদা করি, বেশি বেশি সেজদা করে মানে বেশি বেশি নফল নামাজ পড়ে, বেশি বেশি তাহাজ্জুদ পড়ে, বেশি বেশি ইশরাকের নামাজ পড়ে, বেশি বেশি চাস্তের নামাজ পড়ে, বেশি বেশি যে কোনো সুন্নত নামাজ বা অন্যান্য নামাজ, এমনি নফল নামাজ যখন ফ্রি আছেন পড়েন, তারাবি পড়ে, কিয়ামুল লাইল করে। আইনি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে হ্যাঁ ঠিক আছে তোমার যখন দরখাস্ত মঞ্জুর করলাম তোমাকে ছাড়া আমি জান্নাতে যাব না, তাহলে পীরদের একটা রাস্তা বের হতো যে আমরাও যখন পীর আর নবীর উম্মত আর আমরা আল্লাহর ওলি, ওলি দাবি, তাহলে আমরাও এরকম পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রসুল হয়ে কথা বললেন না, তো যাবে না, আচ্ছা সেজন্য সাথেই রাখবে। আচ্ছা আইনি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, আল্লাহ হিদায়ত করে, হয়তো তারা তাদের হয়তো এতটুকু জ্ঞান হয়নি ইসলাম সম্পর্কে, অনেকে পীর হয়েছে, আমি তো অবাক যে পীরের ছেলে পীর। আমাদের এক ভাই এসছেন দিনাজপুর থেকে, দিনাজপুর আর ওই আপনার জয়পুর হাট, বলছে যে সেই এলাকার পীর হচ্ছে একজন যুবক, বিশ বাইশ বছরের পীর, মানে তার বাবা পীর ছিল বা তাকে খলিফা বানিয়েছে, আগের পীর তাকে খলিফা বানিয়েছে, খলিফা বুঝেন তো, মানে তার জানাশীন বানিয়ে স্থলাভিষিক্ত বানিয়েছে, গদ্দিনাশীন, গদ্দিনাশীন বানিয়েছে। তো সেই এলাকার খবর মানে চাক্ষুষ দেখা খবর, দেখে এসে যে ভাই বলেছেন বিশ্বস্ত ব্যক্তি, তো বলছেন যে সেই এলাকায় দেখলাম যে পীর সাহেব, ওই বাইশ বছরের যুবক পীর সাহেব টমটমে, টমটম যেন ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়িতে যাচ্ছে আর ষাট বছর সত্তর বছর আশি বছরের বুড়ো পিছন দিক থেকে দৌড় দিচ্ছে ঘোড়া গাড়ির পিছনে পিছনে, ওই পীর সাহেবের যে ঘোড়া গাড়ি ছুটে যাচ্ছে তার পিছনে যতদূর পর্যন্ত সম্ভব দৌড় দেওয়া, বিদায় করার জন্য দৌড় দিচ্ছে, আর সব বরকত হাসিল করছে, কি স্পর্শ করছে, কি কিছু করছে, হ্যাঁ পানের পিক পড়লে ধরবে আর ধরে গায়ে মুখে মাখবে, এই বরকত হাসিল করছে পীর সাহেব থেকে, বাইশ বছরের পীর, আর মুরিদরা হচ্ছে কেউ ষাট সত্তর আশি নব্বই আর নারী পুরুষ সবাই, নাউজুবিল্লাহ। এ হচ্ছে ইসলামের চিত্র এক শ্রেণীর লোকদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি বেশি সেজদা অর্থাৎ নফল নামাজ পড়ে আমাকে সাহায্য করো যাতে করে তোমাকে সাথে নেওয়ার জন্য আমার মধ্যে যোগ্যতা হয় যে তোমাকে নেওয়া যাবে, তুমি ওই যোগ্য হয়েছে যে তোমাকে সাথে আল্লাহ রাখবেন। উমাইয়াতি ইল্লাহ ওয়া রাসূল, আল্লাহ বলেছেন যারা আল্লাহ এবং রাসূল আনুগত্য করবে, ফাউলাইকা মা আল্লাযিনা আনাম আল্লাহু আলাইহিম, তারা পুরস্কৃতদের সাথে থাকবেন, কাদের সাথে, মিনান নবীন, নবীদের সাথে, সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালেহিন, তাদের সাথে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বোঝার এবং তার বাস্তবায়নের জন্য তৌফিক দান করেন। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।